بسم الله الرحمن الرحيم.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم، إنما أنا عبد الله، فقولوا عبد الله ورسوله. أو كما قال عليه الصلاة والسلام، رواه مسلم. الله পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা মেরাজের শিক্ষা ও তাৎপর্য সংক্রান্ত কিছু আলোচনা শুনেছিলাম। প্রসঙ্গক্রমে সেখানে আলোচনা করা হয়েছিল যে অতি বাড়াবাড়িতে পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মান কানা হালাকা মান কানা কাবলাকুম আল গুলু, তোমাদের পরবর্তী পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করা হয়েছে অতি বাড়াবাড়ির কারণে। গুলুর অপোজিট যেটা, অপর পক্ষে অপর প্রান্তে যেটা আছে সেটাকে বলা হয় জাফা। জাফা এবং গুলু এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে, যার নমুনা আমরা তুলে ধরেছি। ইহুদি নাসারারা তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করত, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলতো নাসারারা কিছুই না, নাসারারা বলতো ইহুদিরা কিছুই না। সরকারি দল বলছে বিরোধী দল দেশটাকে খেয়ে চুষে শেষ করে থুয়ে গেছে, আর বিরোধী দল বলছে সরকার দেশটাকে একদম শেষ করে ফেললো, দেশটাকে বিক্রি করে দিল। কেউ কারো স্বীকৃতি দিতে রাজি নয়, চারে না হলেও তো করছে, আটা না হলেও তো করছে, দুইয়া না হলেও তো করছে, কিছুই করেনি। এই যে একে অপরের স্বীকৃতি না দেওয়া অতি বাড়াবাড়ি, ধর্মের ক্ষেত্রে যারা করছে তারা একদল আর একদলকে ইহুদি নাসারার চেয়েও খারাপ চোখে দেখছে, রাজনৈতিক ক্ষেত্রেও তা দেখা যাচ্ছে। এই জিনিস, এই অতিরিক্ত বাড়াবাড়ি পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করেছিল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বিনা বাপে দুনিয়াতে পয়দা করেছিলেন। বিনা বাপে জন্ম নেওয়ার কারণে ইহুদিরা ঈসা আলাইহিসসালামের মতো জলিলুল কাদার নবীকে জারজ সন্তান বলতে দ্বিধাবোধ করেনি, আর নাসারারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বেটা বলে দিয়েছে। এরা মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহর বেটা বলেছে, আর ওরা মর্যাদা কমাতে কমাতে একদম নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে। এরা হল গুলু এবং জাফার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম তানাই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে যেভাবে নাসারাগণ বাড়াবাড়ি করেছেন ওইভাবে তোমরা বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ছাড়া আর অন্য কেউ নই। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলাহ, তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্রতা সে আল্লাহর যে আল্লাহ ভ্রমণ করালেন তার বান্দাকে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়া আওহা রব ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দার কাছে ওহি করলেন যা ওহি করার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বান্দা বলে সম্বোধন করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এটা হলো আমাদের কালেমা, যেই কালেমা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করে। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এর অতিরিক্ত বাড়াবাড়ি করে আল্লাহর নবীকে আল্লাহর নূর বানানো, আল্লাহর নবীকে সর্বজায়গায় বিরাজমান মনে করা, হায়াতুন নবী আকিদা পোষণ করা, এগুলি সব শরীয়ত গর্হিত কাজ। দুনিয়ার অন্য কোন ধর্মে নিজের নবী ছাড়া অন্য কোন নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার নজির নাই। ইহুদিরা নিজের নবীকে মর্যাদা বাড়াতে বাড়াতে অপর আপর নবীদেরকে বেইজ্জতি করে কোণঠাসা করতে দ্বিধাবোধ করেনি। এই জন্য জনক মুসলিম পণ্ডিতকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন মুসলিম মুসলিম রমণীকে বিবাহ করতে পারে, কোন মুসলিম ইহুদিদের মেয়েকেও বিয়ে করতে পারে, নাসারাদের মেয়েকেও বিয়ে করতে পারে, আহলুল কিতাবের মেয়েদেরকে বিয়ে করা শরীয়তে বৈধ? আহলুল কিতাব যারা ইহুদি নাসারা কিতাবধারী তাদের মেয়েদেরকে কোন মুসলিম বিবাহ করতে পারেন, কিতাবধারীরা যদি কোন পশু আল্লাহর নামে জবাই করে তাহলে তাদের জবাইকৃত বস্তু খাওয়া বৈধ। সৌদি আরবের বিশিষ্ট আলেমে দিন শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া তিনি বলছেন ইহুদিদের জবাই করা বস্তু খাওয়া বৈধ, ইহুদিদের মেয়েকে বিবাহ করা বৈধ, ইহুদিদের নাসারাদের জবাই করা বস্তু খাওয়া বৈধ, যা নাসারাদের মেয়েকে বিয়ে করা বৈধ, কিন্তু বেনামাজির হাতে জবাই করা খাওয়া বৈধ নয়, বেনামাজির সাথে কন্যা দেওয়া বৈধ নয়। আমি বলি নেই, আমার বলার ক্ষমতাও নেই, আমার বিদ্যা অত বেশি নাই। সৌদি আরবের বিশিষ্ট আলেমে দিন বিশ্ববরেণ্য আলেমে দিন সৌদি আরবের মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগফরানিহি এই ক্ষণজন্মা মহাপুরুষ তিনি তার হুকম তারিকে সালাত কিতাবের মধ্যে বিশদ বর্ণনা করে দিয়েছেন। তাই তো বয়লারের দোকানে মুরগি আনতে যাই কিন্তু নিজে হাতে জবাইটা করে নেই, কারণ ও লোক নামাজ পড়ে না না পড়ে তা তো আমার জানা নেই। জটিল বিষয় আছে, বেনামাজির জবাইকৃত বস্তু পরিহার করবেন, পরিহার করার চেষ্টা করবেন, পরিহার করবেন। খাদ্যটা যদি হারাম হয়ে যায় তাহলে ইবাদত নষ্ট হবে। আল জাসাদুল্লাযি গুযিয়া ফীহি বিল হারামি ফাহুয়া আওলা বিন্নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই শরীরের মধ্যে হারাম মাল ঢোকে সেই শরীর জাহান্নামের খোরাক হওয়ার উপযুক্ত। হালাল হারামের তামিজ করলে, বেঁচে চললে, দোয়া করলে কাজ হবে, কথায় বরকত হবে। আজকে আমাদের কথার বরকত নষ্ট হয়ে গেছে, দোয়ার বরকত নষ্ট হয়ে গেছে, এবাদতের বরকত নষ্ট হয়েছে। আমরা যেখানে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, হালাল হারাম জিজ্ঞাসা করার সুযোগ হয়নি। প্রসঙ্গক্রমে অনেক কথা মনে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদ্য আসলে জিজ্ঞাসা করতেন এরা কি হাদিয়া না সাদকা, সাদকা হলে তিনি ফেরিয়ে দিতেন, হাদিয়া হলে গ্রহণ করতেন। সাদকা খাওয়া নবী পরিবার জন্য, নবীর বংশের লোকের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন নবীর মর্যাদা রক্ষার্থে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গণকের তারই এক গোলাম গণকের গণক বিদ্যা করে বা জাদু দেখিয়ে কিছু খেজুর কামাই করে এনেছিল, সেই খেজুরের দুই এক টুকরা মুখে দেওয়ার কারণে পরবর্তীতে জানতে পেরে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে পেট থেকে সে খেজুর বের করে ফেলেছিলেন। হালাল হারামের তামিজ না থাকার কারণে কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত মানুষ যে সর্বশান্ত হল সেটা কে বলবে, কত মানুষ যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, শেয়ার বাজারের লক্ষ লক্ষ মানুষ পথে বসে গেল শুধু হালাল হারামের তামিজ না থাকার কারণে। শেয়ার বাজার মানুষকে ধ্বংস করে দিল শুধু হালাল হারামের তামিজ না থাকার কারণে। মাল্টিলেভেল মার্কেটিং, প্রতারণার ব্যবসা অগণিত যুবককে পথে বসিয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন ওই যুবককে যে ঘরের টিনের চাল বিক্রি করে এনে টাকাটা দিয়েছিল, অল্প টাইমে বেশি পয়সা কামাই করার আশায় তার হালতটা কি। বন্ধুগণ, অতিরিক্ত বাড়াবাড়ি শরীয়তে বৈধ নয়। প্রসঙ্গক্রমে গত জুমায় বলে গেছি ব্লাসফেমি আইন সম্পর্কে, যে ব্লাসফেমি আইন যদি হয়েই যায় তো কে কার বিরুদ্ধে করবে। সবাই তো ধর্মদ্রোহী, আমিও তো ধর্মদ্রোহী, আমি তো ধর্ম অপমাননাকারী। বেরেলভি আকিদার লোক, ভান্ডারী আকিদার লোক, তথাকথিত আহলুস সুন্নাত আল জামাতের যারা ঠিকাদারি নিয়েছে, বেদাতে যাদের কর্মকাণ্ড ভরপুর, তারা আমাদেরকে বলছে আমরা নবীর সাথে বেয়াদবি করি, কারণ নবীর সাথে দরুদ পড়ার সময় আমরা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়াই না, আল্লাহ নবীকে হায়াতুন নবী বলি না, আল্লাহ নবীকে নূরে মুজাসসাম বলি না, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তা বলি, আল্লাহ নবীর কায়া ছিল ছায়া ছিল তা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলি, নূরের নবী বলি না, এই সমস্ত কারণে তো আমি ধর্মদ্রোহী তার দৃষ্টিতে, আর আমার দৃষ্টিতে উনি ধর্মদ্রোহী। তো ধর্মদ্রোহী তো আমরা সবাই, তাহলে ব্লাসফেমি আইন তৈরি করে আপনি কি করবেন? কার বিরুদ্ধে ধর্মদ্রোহী মামলা হবে? একে অপরের বিরুদ্ধে ধর্মদ্রোহী মামলা করবে, এর সমাধানের কুল কিনারা কেউ দিতে পারবেন? ফিরে আসি মেহরাজ প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিস আসছে, মুসলিমে হাদিস আসছে, ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ তার তাফসিরে ইবনু কাসিরের মধ্যেও বিভিন্ন ভাবে ঘটনা তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় ঘুমাচ্ছিলেন, কোন বর্ণনা আছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ঘুমাচ্ছিলেন, ফেরেশতা দুইজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে উঠালেন, বক্ষ বিদীর্ণ করলেন, মুখ থেকে কলিজা তুরি নাড়ি ভুঁড়ি সব বের করলেন, জমজমের পানি দিয়ে সেগুলি ধুইলেন, তারপরে ইমান এবং হেকমত দুইটি প্লেটের ভিতরে ঢেলে দিয়ে সিলাই করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বুরাক নামক একটি বাহনে চড়িয়ে। বিষয়টি গায়েবী বিষয়, এখানে আমি আপনি মন্তব্য করার অধিকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাধার চেয়ে বড় ছোট আর ঘোড়ার চেয়ে ছোট আর গাধার চেয়ে বড়, ঘোড়া এবং গাধার মাঝামাঝি সাদা রঙের একটি প্রাণী যার নাম বুরাক। মুসলিম শরীফের বর্ণনায় আসছে যে তাকে নিয়ে বায়তুল মাকদেসের গেটের সামনে বেঁধে রাখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদেসে পৌঁছলেন, বায়তুল মাকদেস থেকে প্রথম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হল। বায়তুল্লাহেল হারাম থেকে বায়তুল মাকদেস আনুমানিক দুই মাসের পথ তদানীন্তন কালে ঘোড়ায় চলে যেতে চোখের পলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন। বায়তুল মাকদেসের দরজার সাথে সেই প্রাণীটি বেঁধে রাখলেন, এ কথাটাও বলা আছে। কাজেই আপনি ডিজিটাল তাফসির করলে হবে না, গায়বী বিষয় আপনাকে আমাকে ইমান রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারির জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটি বস্তু দান করা হলো, দুই প্রকার পানীয় দান করা হলো, এক প্রকার পানীয় মদ আর এক প্রকার পানীয় দুধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুধ আমি পছন্দ করলাম। জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন, আসাবতাল ফিতরাতা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রকৃতির অনুসরণ করেছেন, স্বভাবের অনুসরণ করেছেন। বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করে, দুধ মানুষের জীবনের আইডিয়াল ফুড, আদর্শ খাবার, পৃথিবীর সব খাদ্যের চাহিদা পূরণ করে একটি খাদ্যে, সেই খাদ্যের নাম দুধ। যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যদি মানুষ দুধ পান করে, পৃথিবী তার তো কোনো খাদ্যের দরকার পড়বে না। মুসলিম জীবনে খাদ্যের তালিকা কি হবে আপনার খাবারের টেবিলে? ইহুদি নাসারার তৈরি ফাস্টফুড, ওর ভিতরে হালাল হারাম কতটুকু কি আছে আপনার দেখার সুযোগ নেই। আপনার আমার খাবার টেবিলে, খাবারের মধ্যে অবৈধ জিনিস ঢুকছে, হারামের কৃমি কিট কিলবিল করছে, অসহায় শিশু নাবালক শিশুর গালের মধ্যে মুখে হারাম খাদ্য উঠিয়ে দিতেও আমাদের হাত কাঁপছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ও পবিত্র ছাড়া পছন্দ করেন না, আল্লাহ পবিত্র ও পবিত্র ছাড়া পছন্দ করেন না। হজের সফরে গিয়ে হাত উঁচু করে যারা দোয়া করেছে আর বলছে হে আমার রব, হে আমার রব, আল্লাহ পাক বলছেন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারামি ফা আন্না ইউস্তাজাব লাহ, রাওয়াহু মুসলিম। ওর পোশাক হারাম, ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ওর মায়ের পেট থেকে পড়ার পরে যে খাদ্য খেয়েছিল সেটাও হারাম ছিল। ওয়া গুযযিয়া বিল হারামি, তাকে ছোটকালে বড় করা হয়েছিল হারাম খাদ্য দিয়ে, তার মানে ওর বাপও হারাম খেত, ও হারাম খেয়েছে। নাবালক শিশুকে হারাম খাদ্য খাওয়ালে সে জিম্মাদার আমাকে আপনাকে হতে হবে। আমার জিম্মাদারি নাবালক শিশুকে ভরণ পোষণ দেওয়া, আমার জিম্মাদারি হল আমার পিতামাতার ভরণ পোষণ দেওয়া, পিতামাতার নাবালক সন্তান যেগুলি আছে সেগুলির ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার যদি পিতা অচল হয়। বহুদিন বলেছিলাম, এবার বলছি, ওহে যুবক, লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করছো অবৈধ পথে, হাজার হাজার টাকা বন্ধু বান্ধব নিয়ে উড়িয়ে দিচ্ছ, আর তোমার বিধবা খালা এক মুঠ খাবার নিয়ে বসে আছে, তার খাবারের সামনে কোনো তরকারি নাই, বিচারের কাঠগড়ায় তোমার খালা যখন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে বাঁচার কোনো কায়দা থাকবে না, তোমার মা যখন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে বাঁচার কায়দা থাকবে না। নাবালক শিশুর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, ছেলে সাবালক হয়ে গেলে দায়িত্ব আপনার চলে যায়, কিন্তু নাবালক থাকা পর্যন্ত তাকে খাদ্য খাওয়ানোর দায়িত্ব জিম্মাদারি আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পছন্দ করলেন, মদকে ফিরিয়ে দিলেন, মেরাজের এই পয়েন্টে এসে খাদ্য আপনার বাড়িতে কোনটা ঢুকবে আর কোনটা ঢুকবে না এখান থেকে আপনি ফয়সালা করবেন। অমুসলিমদের খাদ্য বর্জন করুন, সেগুলিকে পরিহার করুন, ইসলামী তাহজিব ও তামাদ্দুন সমৃদ্ধ খাদ্য আপনি খাওয়ার চেষ্টা করুন। আপনার ব্যাগের মধ্যে কয়েক টুকরা খেজুর রাখুন আর একটু ঠান্ডা পানি, সাদা পানি রাখুন, যখনই ক্ষুধা লাগবে তখনই এক টুকরা খেজুর চাবাবেন, খেজুরটা খাবেন, এক ঢোক পানি খাবেন, আল্লাহ বরকত দান করবেন। এই খেজুর খেয়ে তামাম বিশ্ব জয় করেছিল মুসলিম জাতি, আপনি কেন ওইগুলি খেতে যাচ্ছেন পচা নোংরা বাসি জিনিসগুলি? আপনার অর্থনৈতিক সাশ্রয় হলো, আপনার সময়ের সাশ্রয় হলো, গাড়ির মধ্যে বসে একটা খেজুর দিয়ে এক ঢোক পানি পান করে নিলে হয়ে গেল আপনার নাস্তা, এত নাস্তার জন্য ব্যস্ত হওয়ার দরকারটা কি? বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলেন ঊর্ধ্বালোকে, প্রথম আসমানে পৌঁছলেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম আসমানের গেটে গিয়ে দরজা নক করলেন, অনুমতি চাইলেন। জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম অনুমতি চাইলেন, ভিতর থেকে আওয়াজ হলো, জিজ্ঞেস করলেন কে, কে দরজায়, কে? বাইর থেকে জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম বলছেন, আনা জিবরিল, আমি জিবরাইল, সঙ্গে আরো কেউ আছে নাকি? বলে হ্যাঁ, আমার সঙ্গে আছেন আখিরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের চিরন্তন আদর্শ, ইসলামের চিরন্তন আদব। কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি লাগবে, কারো দেশে ঢোকার আগে অনুমতি লাগবে, কারো এলাকায় ঢুকার আগে অনুমতি লাগবে। পাগলের প্রলাপ, পাগলে লিখে দিয়েছে মুসলিম বিশ্বের এক দেশের লোক আর এক দেশে ঢুকে যাবে, অনুমতি লাগবে কেন? মুসলিম হয়েছে দেখে মক্কা মদিনায় ঢুকে যাবে অনুমতি ছাড়াই, পাসপোর্ট ভিসা ছাড়াই। পাসপোর্ট ভিসা ছাড়া যদি ওপেন করে দেওয়া হয় মক্কা মদিনা তামাম বিশ্বের মুসলিমের জন্য, তাহলে সবচেয়ে বড় সন্ত্রাসীর আখড়া কেন্দ্র হবে মক্কা মদিনায়, দুষ্কৃতি কাজ করবে, মার্ডার করবে, মক্কায় গিয়ে আশ্রয় নিবে। মক্কা মদিনা হবে দুষ্কৃতির আখড়া কেন্দ্র। ঢাকার প্রাণ কেন্দ্রে একটা মসজিদ আছে, বহু মার্ডার কেসের আসামি ওই মসজিদে পাওয়া যায়। মার্ডার করলে চেহারা বদল করে লম্বা দাড়ি রেখে পোশাক বদল করে লম্বা পাগড়ি পরে মসজিদের মধ্যে ঢুকে পড়লে খুঁজে বের করাই মুশকিল। সেন্সর না থাকলে, দায়িত্ব না থাকলে যা হয় তাই হবে। তাই তো বলেছিলাম জনৈক লেখকের লেখাকে যখন কারেকশন করতে দায়িত্ব দেওয়া হয়েছিল মদিনা অধ্যয়নকালীন সময়ে, কেটে লাল কালি দিয়ে কেটে দিলাম। পাসপোর্ট ছাড়া এক দেশের লোক আর এক দেশে ঢুকবে কি করে? বলে পাসপোর্ট তো নবীর জামানায় ছিল না, নবীর জামানায় পাসপোর্ট ছিল না। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদার বান্দা বান্দিগণ, একে অপরের বাড়িতে ঢুকো না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না পাবে। একজনের বাড়িতে ঢুকতে হলে অনুমতি লাগবে, একজনের ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে, আর চট করে আপনি ঢুকে পড়বেন বিনা অনুমতিতে এক দেশের লোক আর এক দেশে, এ কি পাগলের প্রলাপ? অসম্ভব কথা। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়া শিখিয়েছেন আমাদেরকে, সালাম দেওয়া শিখিয়েছেন। কারো বাড়িতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, গেটে গিয়ে সালাম দিবেন। আসসালামু কাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিসে আসছে কথা বলার আগে সালাম দিতে হবে। সর্বপ্রথম কথা হলো সালাম। বক্তা সাহেব মাইকের সামনে উঠে বলবেন আসসালামু আলাইকুম, প্রথম শব্দ হবে সালাম। খতিব সাহেব মেম্বারে উঠে বলবেন আসসালামু আলাইকুম। কারো বাড়িতে গিয়ে অনুমতি চাওয়ার আগে বলবেন আসসালামু আলাইকুম। আপনি গিয়ে দেখুন রাজশাহী নওদাপাড়া তাহরিক সম্পাদক ডক্টর সাখাওয়াত সাহেবের বাসায় তার ছোট্ট মেয়েটি এসে গেটের সামনে বলছে আসসালামু আলাইকুম। আপনি গিয়ে দেখুন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাসায় ছোট্ট বালকটি এসে বলছে আসসালামু আলাইকুম। গিয়ে দেখুন আর অন্যান্য বাসায় কিভাবে তারা ছোটকাল থেকে গড়ে উঠছে, তাদেরকে কোন আদর্শ দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। কলিং বেল টিপানোর অভ্যাস তাদের নাই, দরজা পিটানোর অভ্যাস তাদের নাই, আম্মু বলে ডাক দেওয়ার অভ্যাস তাদেরকে শিখানো হয় নাই। তাদেরকে বলা হয়েছে আগে সালাম দিবে, হাত্তা তাস্তাজিনু ওয়া তুসাল হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার পরিবারের উপরে সালাম দিবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের জিম্মাদার, প্রথম আসমানে দায়িত্বশীল রয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো ঢুকার অনুমতি চাইলেন। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে আসমানের দরজা আছে, হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন তাহলে কে জিজ্ঞাসা করতেন না, কে ওপারে আছে তা তো উনি বলতে পারতেন, ওপারের লোককে আদম আলাইহিস সালাম বলতে পারেন না। আর আপনার বুজুর্গ মক্কার ঘরের কুত্তা খেদায়, আপনি বুজুর্গকে জিজ্ঞাসা করেন না যে আপনি কোত্থেকে মক্কার ঘরের কুত্তা খেদায় বাংলায় বসে, আপনার বুজুর্গ আপনার হারানো গরু খুঁজে দেয়, আপনার বুজুর্গ কোথায় দিয়ে কি চলে গায়েবের ভেদের খবর বলে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার ওপারে, তিনি সর্বপ্রথম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সর্দার করে যাকে পাঠিয়েছেন তিনি হলেন আদম সন্তানের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন কে? জিবরিল আলাইহিস সালাম বলছে আমি জিবরিল। এত বড় মর্যাদাবান ফেরেস্তা অনুমতির অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে প্রহর গুনছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে বললেন ধন্যবাদ আমার নেক সন্তানকে, ধন্যবাদ একজন নেক নবীর প্রতি। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলেন আমাদের নবী। জাল হাদিস আলা বলছে ওয়া কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তো নবী ছিলাম তখনই যখন আদম আলাইহিস সালাম পানি আর কাঁদার মধ্যে ছিলেন। আদম আলাইহিস সালামের পয়দা হওয়ার আগেই আমি নবী হয়ে গেছিলাম, বাপের জন্মের আগেই ছেলের জন্ম হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পিতার, আমাদের নবী হলেন সন্তান। বাপের জন্মের আগে ছেলের জন্ম হয়েছে। ওয়া কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মায়াতিন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে যারা জাল হাদিস বানায় ওদের মাথার মধ্যে গোবর ভরা, যদি কমন সেন্স থাকতো তাহলে হেন জাল হাদিস বলতে পারতো না। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে সম্বর্ধনা জানালেন, অনুমতির দলিল ওখানে পাওয়া গেল, ইসলামের আদব আখলাক ওখান থেকে আমাদের শিখা হলো। তারপরে আদম আলাইহিস সালাম গায়েব জানতেন না, এটাও বোঝা গেল। আমাদের নবী আদম আলাইহিস সালাতের সন্তান, তাকে অতি মানব মনে করা, নূরের তৈরি মনে করা, নূরে মুজাসসাম মনে করা, এগুলি সম্পূর্ণ অন্যায় ও গর্হিত কাজ। দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা আলাইহিস সালাতাম ও ইয়াহিয়া আলাইহিস সালাতামের সাথে দেখা হলো, একই কায়দায় সেখানে অনুমতি নিয়ে তারা ঢুকলেন। তৃতীয় আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম উঠার আগেই দরজা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পুরা আসমান আলোকিত হয়ে গেছে। সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতামের সঙ্গে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। বহুদিন বলেছি, আবার বলতে মন চায়, ইউসুফ আলাইহিস সালাতামকে পৃথিবীর সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। তবে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। অতুলনীয় সৌন্দর্য আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ দান করেছিলেন, তার সাথে কোন নবীর তুলনা চলবে না, এটা মনে রাখবেন। ইউসুফ আলাইহিস সালাতামের সৌন্দর্যে আসমান আলোকিত হয়ে গেছে। যুবক ভাইদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে মন চাচ্ছে, যে ইউসুফ আলাইহিস সালাতামের কি দাড়ি ছিল? ইউসুফ আলাইহিস সালাতামের দাড়ি থাকার পরেও সৌন্দর্যে আসমান আলোকিত হয়ে গেল, আপনাকে কে বুদ্ধি শিখিয়েছে যে দাড়ি চাঁচলে চেহারার সৌন্দর্য বাড়ে? ইউসুফ আলাইহিস সালাতামকে দেখে মিশরের অগণিত মহিলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন, আল্লাহর কোরআন তার প্রমাণ। 1400 বৎসর যাবত ওই আয়াত আমরা পড়ছি, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন। আমাদের সৌন্দর্য দেখে কোন রমণী হাত কেটেছেন বলে তো প্রমাণ পাওয়া যায়নি। ইউসুফ আলাইহিস সালাতামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, সৌন্দর্য তো দাড়ি থাকা অবস্থায় ছিল, কে আপনাকে এই ধোকা শিখিয়েছে যে দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়? দাড়ি হল আপনার জীবনের, আপনি পুরুষ হিসাবে এটা পৌরুষ, এটা পুরুষত্বের আলামত, এর ভিতরে রয়েছে সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ এটা কি দেখা যায়? একটা দাড়ি পেকে গেল, পেকে সাদা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হাদা ওয়াকার, এটা সৌন্দর্য, এটা সম্মান। দাড়ি যখন পেকে যায় তখন মানুষ সম্মানিত হয় বেশি, দাড়ি রাখলে একবার সম্মান পায়, দাড়ি পাকার পরে আবার ডবল সম্মান পেয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতামের সঙ্গে আমাদের নবীর দেখা সাক্ষাৎ হওয়ার পরে এইভাবে পর্যায়ক্রমে উঠতে থাকলেন। দেখা হল মুসা আলাইহিস সালাতামের সঙ্গে, গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে। সিদরাতুল মুনতাহার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠে গেলেন একাই, জিবরিল আলাইহিস সালাতাম রয়ে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন, উঠে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন 70,000 পর্দার আড়াল থেকে। 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে কেউ যদি বলে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, তাহলে তাকে মিথ্যাবাদী বলো, সে সত্যবাদী নয়। আল্লাহর নবীকে আল্লাহ দেখ, আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন মর্মে যত বর্ণনা আছে সব বর্ণনার সনদের মধ্যে, সূত্রের মধ্যে দুর্বলতা রয়েছে। তিরমিজিতে একটা হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে হাত রাখলেন স্বপ্নযোগে, স্বপ্নযোগে হাত রাখলেন, কিভাবে রাখলেন এবং আল্লাহর আকার আকৃতি কেমন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছেন না, বললেন আমি অনুভব করলাম যে আমার কাঁধের উপরে আল্লাহ পাক হাত রাখলেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, সাত্তাবক আসমানের উপরে সাত্তাবক জমিনের নিচে যা কিছু হচ্ছে সব আমি অনুভব করতে লাগলাম এবং বুঝতে পারলাম। আসমানের উপরে ফেরেশতারা লৌহে মাহফুজে কলম দিয়ে খসখস করে লেখছে, সেই কলমের খসখসানিও শুনতে পেলাম, ফেরেশতারা দোয়া পড়ছে তাও শুনতে পেলাম। আল্লাহ নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবী কি শুনতে পাচ্ছ? মাদায়া কুলুনা ফিল মালাইল আলা, ঊর্ধ্বলোকে তারা কি বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঊর্ধ্বলোকে তারা বলছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুক, আল্লাহুম্মা ইন্না নাসআলু ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ তোমার কাছে আমি চাই ভালো কাজ করার শক্তি, তুমি ভালো কাজ করার শক্তি না দিলে আমি পারি না। মসজিদ আপনি বানিয়েছেন, জায়গা আপনি দিয়েছেন, এতিমখানা আপনি তৈরি করেছেন, দান আপনি করেন, আল্লাহ আপনাকে তৌফিক না দিলে আপনার দ্বারা হবে না, আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত, আল্লাহ ভালো কাজ করার শক্তি তুমি আমাকে দাও, ওয়া তারকাল মুনকারাত খারাপ কাজ থেকে খারাপ কাজকে বর্জন করার শক্তি আমাকে দান করো। খারাপ কাজ আপনি ছাড়তে পারেন, খারাপ কাজ যে আপনাকে ছাড়ে না, খারাপ কাজ যে আপনার গায়ের উপরে সে পড়ে, আল্লাহর তৌফিক জরুরি। ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা আমাকে দাও। ফেরেশতারা দোয়া করতেছেন মিসকিনদেরকে ভালোবাসার, গরিব মানুষকে ভালোবাসার শক্তি দান করো। পৃথিবীর বুকে গরিব মানুষকে ভালোবাসলে নেতা হওয়া যায়, গরিব দুঃখী মেহনতি জনতাকে ভালোবেসে মাওলানা ভাসানী সাহেব নেতা হয়েছিলেন, গরিব দুঃখী মেহনতি জনতাকে ভালোবেসে হোসেন শহীদ সরওয়ার্দী নেতা হয়েছেন। হোসেন শহীদ সরওয়ার্দীর বড় ভাই হাসানের নাম পৃথিবীর কেউ জানে না, কিন্তু হোসেন শহীদ সরওয়ার্দীর নামে কত কিছু হয়েছে, হাসপাতাল হয়েছে, উদ্যান হয়েছে, আরো কত কিছু হয়েছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল হঠাৎ করে, হোসেন শহীদ সরওয়ার্দীর বড় ভাই হাসান ঘুমাচ্ছেন, ভিআইপি পার্সন, তারা এলিট পার্সন সমাজে, ঘুমাচ্ছেন হাসান, আর হোসেন শহীদ সরওয়ার্দীর বাড়িতে কুলি মজুর রিক্সাওয়ালা ছোট বড় সব এসে কেচর মেচর করছে। হাসান ঘুম থেকে উঠে চোখ লাল করে, হোসেন কি হচ্ছে রে বাড়িতে, ফাটকে লাখ লোক গুলি কেন বাড়িতে ঢুকছে, ঘুমের ডিস্টার্ব করে সকালবেলা। হোসেন শহীদ বলছে, মিয়া ভাই ওরা থার্ড ক্লাস আছে দেখে আমরা ফার্স্ট ক্লাস, ওরা আমাদেরকে নেতা বলে মানে দেখে আমরা নেতা, ওরা আমাদেরকে শ্রদ্ধা করে দেখে আমরা শ্রদ্ধার পাত্র। হোসেন শহীদ সরওয়ার্দী দুনিয়ার গরিব মানুষকে ভালোবাসতেন, গরিব মানুষ তার কাছে আসতো, আপনার বাড়িতে রিক্সাওয়ালা যাবে, আপনার বাড়িতে কুলি মজুর যাবে, আপনার বাড়িতে ফকির মিসকিন যাবে, ফকির মিসকিনকে ভালোবাসবেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, এরই বরকত আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতের কল্যাণ আপনাকে দান করবেন। ওই অন্যান্য মসজিদে গেলে ঘাড় ধাক্কা দিয়ে ফকির মিসকিনকে তাড়িয়ে দেওয়া হয়, মাদার টেক মসজিদে মুসাফির আসে তাদেরকে আপনারা সম্মান করেন, যারই ফলশ্রুতিতে তারা আপনাদের কাছে বড় বুক ভরা আশা নিয়ে এসে থাকে, দুই টাকা পারেন, এক টাকা পারেন, পাঁচ টাকা পারেন দিবেন, না পারলে কমসকম ভালো কথা বলবেন। সালাফে সালেহিনগণ কাউকে কিছু দিতে না পারলে একটু মিষ্টি কথা বলে বিদায় দিতেন, কিছুই যদি না থাকতো একটু আতর মাখায় দিতেন, না তো একটু মাথায় তেল দিয়ে দিতেন, আর যদি কিছু না পারতেন তো বলে মুসাফিরের জামাটা ধুয়ে পরিষ্কার করে দাও, আর তাও যদি না হয় তো একটু সুই দিয়ে ওর জামাটা সেলাই করে দাও। আল্লাহ আকবার, সুবহান আল্লাহ, বিহামদিহি, সুবহান, কিছুই দিতে পারলাম না, মুসাফির লোকটার জামাটা সেরা, ওর সুই দিয়ে একটু জামাটা সেলাই করে দাও। বহুব্বাল মাসাকিন, ফেরেশতারা দোয়া করতেছেন আসমানের উপরে, আল্লাহর কাছে বলছেন আল্লাহ মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা আমাদেরকে দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহর সঙ্গে দেখা হয়নি, আল্লাহ নবীর মেয়েরাজ হয়েছিল সশরীরে, রুহানি জগতে নয়। রোহানি জগতে যদি মেয়েরাজ হতো তাহলে মেয়েরাজের আশ্চর্য বলে কোনো কিছু ছিল না, স্বপ্ন যোগে তো আপনি অনেক জায়গায়, আপনিও তো আকাশে ওড়েন, তো ওটা তো আপনার জন্য সম্ভব যে স্বপ্নের মধ্যে আপনি আকাশে উড়িয়ে বেড়ান, তো স্বপ্ন যোগে আকাশে উড়া আপনার জন্য সম্ভব, নবীর জন্য সম্ভব। নবীর মর্যাদা থাকলো কোথায়? নবীর মর্যাদা হলো যে আপনি স্বপ্ন যোগে ওরেন আর নবী সশরীরে উঠে গেলেন। সুবহান আল্লাযী আসরা বি আবদিহি। আব তখন বলা হবে যখন আব্দের মধ্যে রুহু থাকবে এবং বডি থাকবে। রুহু এবং বডি একত্রে মিললে আব্দ হয়, আর যদি রুহু আর বডি একত্রে না থাকে তাহলে রুহু আলাদা হয় আর মরদেহ আলাদা হয়, দুইটা মিলে হয় আব্দ। সুবহান আল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাত দিলেন, 50 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহ নবী চলে আসলেন। আপনাদের সবই জানা ঘটনা। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে কুমানোর পরামর্শ পেলেন, ইত্যাদি ইত্যাদি ঘটনাবলী যা রয়েছে আগামীতে পর্যায়ক্রমে আলোচনা আপনারা শুনবেন। তবে একটি কথা শুনে রাখুন, মেরাজের মূল শিক্ষা ও তাৎপর্যের ভিতরে আল্লাহ যে সর্বত্র বিরাজমান নয় এ কথাটা আপনাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে। বিরাট বড় বয়ান চলছে, আল্লাহ কোথায় খুঁজে পাচ্ছেন না, আল্লাহ সব জায়গায় বিরাজমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে গেলেন মেরাজে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আসমান থেকে ওহী নাজিল হলো জমিনে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে আসলেন, তা আল্লাহর দরবার কোথায়? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা আকীদা, আমাদের আকীদা নয়, ওটা হলো ওই সনাতন ধর্মের আকীদা, যত কঙ্কর তত শঙ্কর, যত কঙ্কর তত শঙ্কর, যত কাল্লা তত আল্লাহ, এগুলি ওখান থেকে মডিফাইড হয়ে এই এটা এই আকীদা মুসলিম আকীদার মধ্যে ঢুকে পড়েছে। সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দেওয়া হলো সালাত, সেই সালাত নিয়ে অনন্য তোহফা নিয়ে দুনিয়াতে আল্লাহ নবী ফিরে আসলেন। সালাতে দুনিয়ার কল্যাণ রয়েছে, সালাতের মধ্যে শৃঙ্খলা রয়েছে, সালাতের মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে, শরীরের চর্চা রয়েছে, তাম বিশ্বের মানুষকে এক কমান্ডে নিয়ে আসার এক অনুপম প্রশিক্ষণ এবং অনুশীলন এই সালাতের মধ্যে বিরাজমান। বহুবার বলেছি, আবারও বলছি, প্রায় 40 লক্ষ মুসলিম, প্রায় 60 লক্ষ মুসলিম, প্রায় 60 লক্ষ মুসলিম মক্কার ঘরে চতুর্দিকে আওয়াজ করছে। মক্কার ইমাম বলছে আল্লাহু আকবর, এক আল্লাহু আকবর বলার সঙ্গে সঙ্গে 60 লক্ষ মুসলিম ঠান্ডা হয়ে যাচ্ছে, 60 লক্ষ মুসলিমের জবান বন্ধ হয়ে যাচ্ছে, 60 লক্ষ মানুষকে এক কমান্ডে এক শব্দে ঠান্ডা করা এবং চুপ করানোর একটিমাত্র পন্থা, সেটার নাম হলো সালাত। 60 লক্ষ মানুষ সেজদায় পড়ে আছে, রাজা বাদশাহ মন্ত্রী সন্ত্রী ডিফেন্সের লোক ইন্টেলিজেন্সের লোক লোয়ার চেম্বার থেকে আপার চেম্বার, কত জাতের আর কত পাতের মানুষ সেখানে সেজদায় পড়ে আছে। যে দেশের জনতা একজন ব্যক্তি ইমাম সাহেব তিনি সেজদায় পড়ে আছেন, দেশের প্রেসিডেন্ট তার পিছনে পড়ে আছেন সেজদায়। ইমাম আল্লাহু আকবার বলার আগে প্রেসিডেন্টের মাথা তোলার ক্ষমতা নাই, এরই নাম হলো সালাত। সেই সালাত আজকে ধ্বংস হয়েছে, সালাত পড়ে না, আদায় করে না, সালাতের গুরুত্ব আমাদের মধ্যে নাই, নাই তো নাই, যারা পড়ি তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বর্জন করে নিজের মন গড়া নিয়মে সালাত আদায় করে থাকি, যা আজকে সমাজে চলছে। ইমাম বুখারীর উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 3 সরকার পার হলো জেলখানা থেকে বের হতে পারেন নাই, সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ যাকে ডেলি 1000 করে জালেম শাসক ব্যত্রাঘাত করেছে তবু তাকে হক থেকে লাইনচ্যুত করতে পারেন নাই, সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব লিখেছেন, নামাজ শিক্ষা বই, নাম দিয়েছেন আর রিসালাতুস সানিয়া ফি সালাতি ওয়া মা ইয়ালজামু ফিহা, আর রিসালাতুস সানিয়া ফি সালাতি ওয়া মা ইয়ালজামু ফিহা। অনুবাদ করেছেন বাংলাদেশ জমিয়তে আহলের ভাইস প্রেসিডেন্ট মরহুম মাওলানা আবু মোহাম্মদ আলী মুদ্দিন আন্নদিয়াবি রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া ওয়া তাগাম্মাদাহুমুল্লাহু গুফরানাহু জামিয়ান। সেই বই তার ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মানুষের মসজিদে গিয়ে সালাত আদায় করতাম আর দেখতাম কোন মসজিদের সালাত কিভাবে হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি বাগদাদের 400 মসজিদ ঘুরে ঘুরে সালাত আদায় করলাম, 400 মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদের ইমাম মুক্তাদির কারো সালাত হলো না। আপনিও ঢাকা শহরের হাজার হাজার মসজিদ খুঁজে দেখেন, ইমাম সাহেবেরই হয় না তো মুক্তাদির আবার হবে কি করে? ইমাম সাহেব বসে আছেন, মুয়াজ্জিন বলছে কাতার সুজা করেন, তারপরে মুয়াজ্জিন একামত দিচ্ছেন, কাতার সুজা হওয়ার পরে একামত দিচ্ছেন, তারপর ইমাম সাহেব কাদ কামাতির সালা শুনে টুপ করে লাফ দিয়ে উঠে সবুজ পাগড়িটা মাথার মধ্যে বেঁধে ডানে বামে আর দেখার সুযোগ নেই, কে মরলো আর কে বাঁচলো, আল্লাহু আকবার। মসজিদের মধ্যে গোলমাল চলছে, মুসল্লিরা হট্টগোল করছে, ইমাম সাহেব মুনাজাত করছেন আল্লাহুম্মা আমিন, মুনাজাত দিয়ে গোলমাল ঢেকে দিয়ে চলে গেলেন। গোলমাল কেন হলো, কে করলো গোলমাল, উদ্দেশ্যটা কি, সমস্যা কোথায়, সেগুলি দেখার দায়িত্ব নাই। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মত থেকে সর্বপ্রথম এই সালাতের আমানত চলে যাবে, তাই তো মৃত্যুর পূর্ব মুহূর্তে, নিঃশ্বাস বাড়ানোর পূর্ব মুহূর্তে তিনি বলেন সালাত ওয়া সালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মত আমার রেখে যাও আমানতের ভিতরে সালাত, সালাতের কথা স্মরণ রাখো আর অধীনস্থদেরকে স্মরণ রাখো, সালাতের কথা স্মরণ রাখো আর অধীনস্থদেরকে স্মরণ রাখো, সালাতের কথা স্মরণ রাখো আর অধীনস্থদের কথা স্মরণ রাখো। আপনার হাতে চাবি আছে দেখে আপনি যে যা ইচ্ছা তাই বলবেন তা তো হবে না, আপনি দেখতে হবে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, আপনার অধীনস্থ সম্পর্কে সজাগ থাকতে হবে, আপনার বাড়ির কাজের মেয়েটা তার উপরে জুলুম হচ্ছে কিনা আপনাকে খোঁজ রাখতে হবে, আপনার দোকানের কাজের ছেলেটার উপরে জুলুম হচ্ছে কিনা দেখতে হবে, একদিন বিচারের কাঠ গড়ায় ওই কাজের ছেলেটি কথা বলবে, আপনার কথা বলার কোনো শক্তি সেদিন থাকবে না, আপনি আমি বিপদে পড়ে যাব, তখন নেকি অংশ কেটে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী শেষ বাক্য বললেন আসসালাতু ওয়াসসালাম, সালাত ঠিক রাখো হে উম্মত, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সম্পর্কে সজাগ হও, অধীনস্থ দায়িত্ব পালন করা বড় কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ানাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুম বর রউফুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابات والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوضة الإسلام والمسلمين يا أرحم الراحمين اللهم ارحم المستضعفين من فلسطين اللهم ارحم المستضعفين في سوريا وبورما اللهم ارحم المستضعفين في كل مكان اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين اللهم اصلح ائمتنا وولاة امورنا اللهم ارشدهم رشدا اللهم ارزقهم بطانة صالحة يا ارحم الراحمين اللهم افرغ علينا صبرا وتوفنا مسلمين اللهم ارحم المظلومين اللهم ارحم المظلومين اللهم انصر المظلومين اللهم ارحم المسجونين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين